exclusively on FusionBD.com.
Sunday Suspense. Shudumatro Radio Mitchi 98.3 FM. It's hot.
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা বন্দি আত্মার কাহিনী। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার, অলৌকিক এবং ভৌতিক গল্পে তার জুড়ি মেলা ভার। তার মৃত্যু হয় 1963 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে লেখক অনন্তবাবু ও সুবেনবাবু, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার সমক। শুরু হচ্ছে বন্দি আত্মার কাহিনী।
বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছেন। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। আমি ডাক্তার, কিঞ্চিত পশারও যে আছে নিজের মুখে এ কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব যে আদৌ আছে আমি আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ কখনো পাইনি। জন্ম মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য একেবারে আমার নখদর্পণে, এমন অভিমান আমার পুরো মাত্রায় আছে। কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম ও মৃত্যু কথার কথা মাত্র, দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছু না, জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে ইত্যাদি। খুব জোরে তর্ক চালিয়েছি। আমিও বুঝবো না, অনন্তবাবুও না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল ভীষণ গোলমাল। চমকে মুখ ফিরিয়ে আমরা জানলা দিয়ে বাইরে যেয়ে দেখি, পথের ওপাশের ফুটপাথের ওপর সুরেনবাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে। আমরা সকলে ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম। ফুটপাথের ওপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশীই নন, আমাদের দুজনের বিশেষ বন্ধুও বটে। কি হয়েছে? ভিড়ের একজন লোক জিজ্ঞাসার উত্তরে বলল,
বারান্দার উপর থেকে উনি পড়ে গেছেন বোধহয়।
আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভেতরে ঢুকল। তারপর বৈঠকখানার তক্তপোষের উপর শুয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগল। পরীক্ষার পর বুঝল গতিক সুবিধে নয়, সুরেনবাবুর দেহের উপরটায় গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভেতরের অবস্থা ভয়াবহ, এটা বেশ সহজেই আমি অনুমান করতে পারলাম। অনন্তবাবুকে বললুম, এর মৃত্যুর আর দেরি নেই। অনন্তবাবু বললেন,
কি সর্বনাশ, তাহলে উপায়? সুরেনের স্ত্রী ছেলে মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে, বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি নেই, এখন তাহলে আমরা কি করি? তাদেরও তো প্রয়োজন।
বললুম, আমার পরীক্ষা ভুল হতে পারে, দাঁড়ান ডক্টর পি ঘোষকে ডাকি। ডক্টর পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম। ফোনে খবর পেয়েই এসে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন,
না কোনো আশা নেই, মিনিট কয়েকের মধ্যে ইনি মারা যাবেন।
আমি বললাম, অনন্তবাবু আপনার যদি ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবুর স্ত্রী আর ছেলে মেয়েদের এক্ষুনি টেলিগ্রামে খবর দিন।
না না, ঠিকানা জানি, টেলিগ্রামও করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন যে সুরেন এখনই মারা যাবে। হরিদ্বার তো এখান থেকে একদিনের পথ নয়, সুরেনের আর কোনো আত্মীয় নেই, সমস্ত ঝুঁকি তো আমাদেরই সামলাতে হবে। আচ্ছা বলুন তো, মৃতদেহ নিয়ে আমরা কি করব? মিস্টার ঘোষ, দেখুন, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে কোন রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে খুব ভালো হতো তাহলে।
ডক্টর ঘোষ মাথা নেড়ে বললেন,
অসম্ভব, এতক্ষণে মৃত্যু ওর দেহে প্রবেশ করেছে, এ অসাধ্য সাধন অসম্ভব, উনি এক্ষুনি মারা যাবেন।
অনন্ত অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন, তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন,
মৃত্যুর পরেও কি দেহের ভিতরে আত্মার সাড়া পাওয়া অসম্ভব ডাক্তার ঘোষ?
ডক্টর ঘোষ সবিস্ময়ে বললেন,
আপনি কি বলছেনটা কি?
আমিও তখন হতভম্বের মতো অনন্তবাবুর মুখের পানে তাকিয়ে রইলুম। আমার দিকে চেয়ে তিনি বললেন,
আপনারা হিপনোটিজমের কথা নিশ্চয়ই জানেন, বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগ নিদ্রা।
আমি বললুম, জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশজোড়া খ্যাতি আছে অনন্তবাবু, কিন্তু তার কথা এখন কেন?
আমি এখনই একবার সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই।
তাতে কি ফল হবে? সুরেনবাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন?
মৃত্যুর কবল থেকে কোনোদিন কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না। তবে কি জানেন ডাক্তার, যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে, তার দ্বারা নিশ্চয়ই কিছু ফল পাওয়া যাবে, তাতে কোনো সন্দেহ নেই। সেটা যে কি তা অবশ্য আমি বলতে থাকার কথা বলার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, ওর শেষ মুহূর্ত উপস্থিত।
সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে, তার দুই বিস্ফারিত চোখের তারা চারিদিকে ঘুরছে। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের ওপর বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডক্টর ঘোষ গম্ভীর মুখে বসে রইলেন, তাঁর চোখে নিদারুণ অবিশ্বাসের ছায়া। কি আর করি, আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগল। কয়েক মুহূর্ত পরে তেমনিভাবে হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ়স্বরে বারংবার ডাকতে লাগলেন,
সুরেন, ও সুরেন, সুরেন।
প্রথমটা সুরেনবাবুর কোনো রকম ভাবান্তরই দেখা গেল না, তারপর ধীরে ধীরে তাঁর চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এল। অনন্তবাবু বললেন,
সুরেন, আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো।
সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল, সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল।
সুরেন,
স্বাভাবিক কণ্ঠে জবাব দিলেন,
কি তোমার কি কোনো কষ্ট হচ্ছে?
না।
তবে?
জবাব নেই। আবার তিন চারবার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন,
তুমি কি ঘুমোচ্ছ?
আর আমায় ডেকো না তোমরা, আমাকে আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও।
বেশ, ঘুমো, তুমি ঘুমো, কাল সকালে আমি তোমাকে ডাকব, তোমাকে সাড়া দিতেই হবে।
সাড়া দেব, এখন আমি মরছি, আমাকে আমাকে ঘুমোতে দাও।
অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন,
আপনাদের মত কি, কিরকম বুঝলেন ডাক্তার?
ডক্টর ঘোষ বললেন,
আপনি কি ভাবছেন বলুন তো, কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে?
হ্যাঁ।
অসম্ভব, তাহলে তো মশাই চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে।
বেশ, কাল সকালে এসে দেখবেন।
আসবো, যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবুও আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন। কাল সকালে আমি আবার আসছি।
পরদিন সকাল, বহুকাল ধরে প্রেতত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গুণামীর দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন এই কথা বলা বলি করতে করতে ডক্টর ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখলুম বৈঠকখানার সমস্ত জানলা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন। সমস্ত নিথর নিঝুম। ডক্টর ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন,
দেহ শীতল আর অরষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া স্তব্ধ, শ্বাস প্রশ্বাস নেই, কাল রাত্রেই এর মৃত্যু হয়েছে। কি অনন্তবাবু, এখনো কি আপনার সন্দেহ দূর হয়নি?
অনন্তবাবু উত্তর দিলেন না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে, তার দুই চোখ বোজা, মুখ হাঁ করা। আমি বললুম, আর কেন অনন্তবাবু, এবার এর সৎকারের ব্যবস্থা করুন।
হরিদ্বারে তার করে দিয়েছি, আসুক, সুরেনের স্ত্রী আর ছেলেমেয়েরা আসুক।
সে কি, ততক্ষণে ওর দেহটার কি অবস্থা হবে বুঝতে পারছেন?
দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার।
ডক্টর ঘোষ বললেন,
আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন?
সুরেনকে। সুরেন, সুরেন, সুরেন।
কোনো সাড়া নেই। ডক্টর ঘোষ আবার বললেন,
কি আশ্চর্য বলুন তো, মরা কখনো কথা কয় নাকি আবার?
সুরেন, আমি অনন্ত, তোমাকে ডাকছি। সুরেন, একবার সাড়া দাও ভাই।
স্তম্ভিত চোখে দেখল সুরেনবাবুর ফাঁক করা ঠোঁটের ওপাশে জীবখানা ছটফট করছে যেন।
সুরেন, সুরেন।
সুরেনবাবুর চোয়াল ও ঠোঁট একটুও নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখ থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরোল,
আবার কেন, আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমোচ্ছি।
সে কি স্বর! মনে হল সুরেনবাবুর মুখ যেন কথা বলছে না, সে কথা যেন আসছে বহু দূর থেকে, যেন গভীর কোনো গিরিগুহার অতলতার ভেতর থেকে। একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগল। ডক্টর ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ালেন দেয়ালে পিঠ রেখে। তাঁর মুখ চোখ উদ্ভ্রান্তের মতো।
সুরেন, তুমি কি এখনো ঘুমিয়ে আছো?
না না, আমি ঘুমোচ্ছিলুম বটে, কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে।
সুরেন, আবার তুমি ঘুমিয়ে পড়ো। ডাক্তার ঘোষ, আপনার কোনো বক্তব্য আছে?
ডক্টর ঘোষ ক্ষীণ স্বরে বললেন,
না না।
সুরেনবাবুর কণ্ঠস্বর কিরকম মনে হল আপনার?
ভয়ানক, মানুষের গলার ভেতর থেকে যে ওরকম বিভৎস আওয়াজ বেরোতে পারে এ তো ধারণারও অতীত। ও তো কণ্ঠস্বর নয়, যেন যেন একটা অমানুষিক ধ্বনি মাত্র।
কিন্তু ধ্বনি তো অপর কারো নয়, তাই কি? ও ধ্বনি তো আসছে সুরেনেরই গলার ভেতর থেকে। না, সুরেনকে আজ আর ব্যস্ত করব না, ও এখন নিশ্চিন্ত আরামে ঘুমিয়ে থাক। বোধহয় পরশুদিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন, তখন না হয় আর একবার ডাকবো আপনাকে। আসবেন তো?
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসব। এই যে অজানা নতুন বিজ্ঞানের রহস্য, না এসে থাকতে পারবো না।
আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেনবাবুর বাড়িতে চলেছি আমরা দুজনে। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতা এসে পৌঁছেছেন, তার নাম হৈমবতী। কান্নার শব্দ শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠকখানার ভেতরে গিয়ে ঢুকল। সুরেনবাবুর আড়ষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তাঁর দুই ছেলে আর এক মেয়ে। সকলের চোখে জল, গলায় আর্তনাদ। অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে, চোখ বুঝে তিনি মূর্তির মতো স্থির, যেন ধ্যানমগ্ন। সুরেনবাবুর দেহ যেমনভাবে দেখে গিয়েছিল তেমনই আছে। হৈমবতী গতকাল এসেছেন, হিসেব করে দেখলুম সুরেনবাবুর মৃত্যুর পর পাঁচ দিন কেটে গেছে। একে গরমকাল, তার উপর এবছর আবার অতিরিক্ত গরম। কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাঠ আড়ষ্ট হয়ে গেলেও একটুও পচেনি বা ফুলে ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বললেন,
এই যে আপনারা এসছেন, হৈমবতী বড় ব্যস্ত হয়ে উঠেছে, তাহলে সুরেনকে আর একবার জাগাবার চেষ্টা করি।
আমরা নীরবে ঘাড় নেড়ে সায় দিলুম, যদিও আমার বুকের ভেতর জাগল কাঁপন। মৃতদেহের ওপর খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন,
সুরেন 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 সুরেন।
প্রায় দশ বারো বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আড়ষ্ট হাঁ করা মুখের ভেতর জীবখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে কেঁদে উঠলেন।
ওগো, তাহলে তুমি সত্যিই বেঁচে আছো?
ছেলে মেয়েরাও বাবা বাবা বলে চিঁচিয়ে কেঁদে উঠল। অনন্তবাবু বললেন,
কথা কও সুরেন, কথা কও।
আবার শোনা গেল সেই বর্ণাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরে পৃথিবীর অতল পাতালের ভেতর থেকে।
আবার কেন ডাকাডাকি? বলছি তো আমি বেঁচে নেই।
হৈমবতী বললেন,
হ্যাঁ এই তো তুমি বেঁচে আছো, এই তো তুমি কথা কইছ, একবার চোখ মেলে তাকিয়ে দেখো, আমরা সবাই এসেছি।
অনন্তবাবু বললেন,
হৈম স্থির হও, শান্ত হও, সুরেন এখন আমি ছাড়া আর কারো কথা জবাব দেবে না। সুরেন, হৈম তোমাকে ডাকছে, সুরেন ডাকছে তোমাকে হৈম।
মৃতদেহ বলল,
ডেকে লাভ নেই, আমার মৃত্যু হয়েছে।
তোমার যদি মৃত্যুই হয়ে থাকে তবে তুমি কথা কইছো কেমন করে?
আমি এখন আমার মৃতদেহের ভেতর বন্দি হয়ে আছি।
বন্দি? কি বলছো সুরেন, কেন?
তুমি যেতে দিচ্ছ না বলে।
অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন, এই ব্যাপারে তিনি যে তার সমস্ত ইচ্ছা শক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে। তার কপালের ওপর শিরাগুলো এবং কণ্ঠের ওপর মাংসপেশিগুলো দ্বিগুণ ফুলে এবং মুখের রং রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন। তারপর ফিরে বললেন,
হৈম হৈম আর কেন, শুধু তোমার জন্য সুরেনকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে রেখেছিলাম, আমি এবার ঘুম ভাঙাবো, আমিও রাতটাকে মুক্তি দেব, তোমরা মৃতদেহের সৎকারের ব্যবস্থা করো।
হৈমবতী এমন তীব্রভাবে চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান প্রায় ফেটে গেল। তারপর তিনি মাটির উপর আছড়ে পড়ে বললেন,
অনন্তবাবু আমাকে দয়া করুন। উনি এই অবস্থাতে থাকলেও আমার সুখ অনন্তবাবু, মনে করব আমি বিধবা হইনি।
অনন্তবাবুর মুখে ফুটে উঠল একসঙ্গে ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন,
বেশ বৌমা, তাই হোক, আরো কিছুদিন এইভাবে যাক। তুমি শান্ত হও বৌমা, সংযত হও, তারপর আমার যা করবার করব। মনে রেখো মা, আমি হচ্ছি তুচ্ছ মানুষ, মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা, তাকে বাধা দেবার চেষ্টা করলে আমারও সর্বনাশ হয়ে যাবে, আমিও বাঁচব না।
অনন্তবাবু উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলুম দুঃস্বপ্নে অভিভূতের মতো অসাড় হয়ে। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সাড় হল আমাদের। ডক্টর ঘোষ বললেন,
আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে।
আমি বললুম, আমারও, বাইরে বেরোতে পারলে বাঁচি। অনন্তবাবুও হাঁপাতে হাঁপাতে বললেন,
আমার হয়েছে, চলুন আমরা বাড়ি যাই।
তারপর কেটে গেছে দুমাস। সুরেনবাবুর দেহ পড়ে আছে বৈঠকখানার তক্তপোষে, তাতে এখনো পচন ধরেনি। ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিল। অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন, বাইরের লোকেরা আর ভেতরে ঢুকতে পায় না। খবরটা রটে গিয়েছিল দিকে দিকে, চারিদিকে ভীষণ উত্তেজনা সৃষ্টি হয়েছিল। কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরো নানা জাতীয় লোকও কৌতূহলী হয়ে আবেদন জানাচ্ছেন সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবুর জরুরি আহ্বান এল। তাঁর বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলুম সুরেনবাবুর বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবু বৈঠকখানে ঢুকে দেখি একখানা চেয়ারের উপর বসে আছেন ডক্টর ঘোষ। অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন, তাঁর ভাবভঙ্গি ক্রুদ্ধ বিরক্ত। আমাকে দেখেই তিনি বললেন,
এই যে শুনতে পাচ্ছেন, কান্না শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, ব্যাপার কি?
আজ সুরেনের যোগনিদ্রা ভাঙব, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছে সুরেনের দেহ ওইভাবেই থাকুক, কিন্তু আপনি বলুন সেটা সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিনে দিনে ভেঙে পড়ছে। বলুন তো, এই অস্বাভাবিক উত্তেজনা কতদিন সহ্য হয়? প্রবল ইচ্ছা শক্তির তো একটা সীমা আছে।
এই জন্যই আমাকে ডেকেছেন।
আপনাকেও, ডাক্তার ঘোষকেও। আর একটা কথা কি জানেন, নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে।
কেন?
কারণ প্রকৃতির আইন ভঙ্গ করছে যে, ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি তার বাধার মতো। এক মস্ত অপরাধ, কে জানে এজন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে। আমি বুঝতে পারছি না, হয়তো একটা প্রাণহীন কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মা অত্যন্ত কষ্ট ভোগ করছে। না, আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি এ ব্যাপারের উপর আজকেই যবনিকা ফেলে দেব। কারোর মিনতি, কারোর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। আসুন, আপনারা আসুন। এই যে গোড়া থেকে সঙ্গে আছেন তো, দেখুন শেষ দৃশ্যটা দেখুন।
শেষ পর্যন্ত হৈমবতীকেও সম্মতি দিতে হল। অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন, এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন,
সুরেন, সুরেন।
আমরা রোমাঞ্চিত দেহে, বিস্ফারিত চোখে, রুদ্ধশ্বাসে মৃতদেহের দিকে তাকিয়ে রইলাম। সাত আট মিনিট কেটে গেল, দেহ নিঃসার, নিস্পন্দ। অনন্তবাবুর কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগল।
সুরেন, সুরেন জাগো, সাড়া দাও, আমি অনন্ত, আমি তোমাকে ডাকছি সুরেন।
আরো সাত আট মিনিট কেটে গেল। অনন্তবাবু উদ্বিগ্ন কণ্ঠে বললেন,
তবে কি আমি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি নেই? না না, তা হতে পারে না। যোগ নিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থান হতো অন্যরকম। সুরেন, সুরেন, তুমি জাগো, সুরেন, তুমি জাগো, তোমার যোগ নিদ্রা ভঙ্গ হোক।
এইবার খোলা দাঁত বার করা মুখের মধ্যে জ্যান্ত হয়ে ছটফট করতে লাগলো জিভখানা।
সুরেন!
উত্তরে শোনা গেল এক ভীষণ তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কোনোদিন শোনেনি তেমন আর্তনাদ। ছেলেমেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল। হৈমবতী অজ্ঞান হয়ে পড়লেন। আমাদের অবস্থা হল শোচনীয়।
সুরেন, শান্ত হও ভাই, শান্ত হও ভাই, শান্ত হও।
শান্ত হব, তোমরা জানো না এই দেহে নরকে কি দুঃসহ যন্ত্রণা। এসিদিন কাঁদছি, আর ছটফট করছে, মৃত্যুর পরের কি শাস্তি? আর কেন, আমাকে এবার মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও।
আজকের স্বর আরো বিকট ভয়ালো এবং আসছে যেন আরো আরো বেশি দূর থেকে। অনন্তবাবু বললেন,
তোমাকে মুক্তি দিলুম সুরেন, যাক, ভেঙে যাক তোমার যোগ নিদ্রা।
পর মুহূর্তে অদ্ভুত একটা শব্দ হল। সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো দেখলুম তক্তপোষের ওপর পড়ে রয়েছে সুরেনবাবুর দেহের বদলে একটা নর কঙ্কাল, এবং তার চারিদিকে ঘিরে গড়াচ্ছে বিগলিত মাংস, মেদ, মজ্জার তরল বিবর্ণ ধারা। ভীষণ পচা গন্ধে ঘরের বাতাস বিষাক্ত হয়ে উঠল। সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলাম।
ছিলেন বন্দী আত্মার কাহিনী, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে ও সুরেনবাবু দীপ, গল্পের সূত্রধার সোমক, অনন্তবাবু জগন্নাথ বসু, ডক্টর ঘোষ পুষ্পল, হৈমবতী অয়ন্তিকা, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ আর অভিষেক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।
exclusively on FusionBD.com.